এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সেদিন বাইরে ছিল অমাবস্যা, নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুতই তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিক। ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তো লিখেছেন, আসসালামু আলাইকুম জেশ ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন অনেক। আজ আমি আবারও প্রেত পডকাস্টের জন্য একটি ঘটনা পাঠিয়ে দিলাম। আমি ফিরোজ খান বলছিলাম মিরপুর থেকে। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। চলে যাই গল্পে। রাত 1:30টায় ফোনটা বেজে উঠল আমার। আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা সকাল থেকে ম্যাচ ম্যাচ করছিল। রাতে কোনো রকমে সুরে ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এমন অবস্থায় মোবাইলের রিংটোনের ঘুম ভাঙলে শরীরও মেজাজ দুটোই খারাপ হওয়ার কথা। আমারও তাই হলো। মোবাইল স্ক্রিনে চাচাতো বোন হাফসার নামটা ভেসে উঠল। বিরক্তি কিছুটা কেটে গেল। সর্বনাশ, এত রাতে হাফসা ফোন দিল কেন? ও তো বহুদিন রাতে ফোন দেয় না, আর ওর এত রাতে ফোন দেওয়ার মানেই বা কিছু একটা তো আছে অবশ্যই। নিশ্চয় কিছু একটা বাজে কিছু শুনতে হবে, শিওর উঠলাম আমি। বছর দুয়েক আগে প্রতি রাতে এ সময় ফোন দিয়ে ঘুম ভাঙাতো, সেই অভিশপ্ত সময়ের কথা মনে পড়ে গেল। ফোনটা ধরলাম। হাসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া আমার জানালায় আবার নক দিচ্ছে, খুব নক হচ্ছে। জিজ্ঞেস করলাম না এবার আর। পাঁচতলা বাইরের দিকে জানালা নক কে করে? ও পাশ থেকে সানসেট নেই, নিচ পর্যন্ত মসৃণ বিল্ডিং এর দেয়াল। ও সব কিছু না, ঝোরে ঝোরে বাতাস পৌঁছে তো তাই। জিজ্ঞেস করলাম না কারণ 2 বছর আগে আমাদের গোটা পরিবারের সবাই প্রথম প্রথম আফসাকে এসব বলতাম। তবে ওটা সে বাতাসের শব্দ নয়, আসলে যে কারো নকের শব্দ সেটা নিশ্চিত হতে আমাদের পরিবারের বড় ক্ষতি হয়ে গিয়েছিল। হারাতে হয়েছিল আমাদের চাচা চাচিকে, মানে হাসার বাবা মা আর আগের স্বামীকে। ও হ্যাঁ, আর ওর সে সময় গর্ভে থাকা বাচ্চাটাকে। আমি তখন বললাম, মানে এতদিন পর? হাসা তখন বলল, জানি না ভাইয়া, আমার অনেক ভয় করছে ভাইয়া। আমি তখন বললাম, তোর স্বামী না বিদেশে গেল 1 সপ্তাহ আগে? তুই আমার এই বাসাতে থাকতে এসেছিস, কোন দুঃখে রে ভাই, শ্বশুর বাড়িতে থাকতে পারতি না? হাফসা আবারও বলে উঠল, শ্বশুর বাড়িতে তো একাই থাকতে হতো ভাইয়া, খালা তো বোন ঢাকায় বেড়াতে এসেছে, ভাবলাম ওদের নিয়ে একসাথে থাকি কয়দিন, যতদিন বাইরে আছে। এছাড়া জানো তো আমি প্রেগনেন্ট হয়েছি, আমার ওরা একটা দেখেও রাখতো। তোমাদের জামাই ওদের অনেক অনুরোধ করতে গিয়েছিল, আর এই বাসায় তো মাঝে মাঝে কত কিছু দেখেছি, একাও থেকেছি, কিচ্ছু হয়নি। আমি চুপ করে রইলাম। এরপর বললাম, আগের বারও তুই প্রেগনেন্ট ছিলি না? হ্যাঁ স্যার, গলায় যেন খামচে ধরল। ও ফুপিয়ে বলল, হ্যাঁ ভাইয়া এর আগের বারও প্রেগনেন্ট ছিলাম। আমি তখন বললাম, এখন কি নক হয়? হাফসা তখন বলল, তুমি ফোন ধরার পর থেকে আপাতত হচ্ছে না। আমি বললাম, তোর খালা তো বোনদের কাউকে তোর সাথে শুতে বল, ঘুম ভাঙা এখন, ঠিক আছে? বল পায়ে ব্যথা বা কিছু একটা খারাপ কাছে এমনটা কিছু বল, ঠিক আছে? হাফসা তখন বলল, ওরা শুনলে ভয় পাবে না? আমি তখন বললাম, আগের বার তোর স্বামী প্রথম প্রথম কিছু শুনতে পেয়েছিল, ওটা বেপরোয়া হবার আগে? শুনতে তো পায়নি, তাই না? হাফসা ঘুমড়ে উঠে বলল, ওটা আবার কিভাবে এলো ভাইয়া? ওটা না মারা গিয়েছিল, কেন আবার এলো ওটা? আমি তখন বললাম, তা তো আমি নিজেও বুঝতে পারছি না, আপাতত রাতটা সামলা, আমি কালকে আসছি, ঠিক আছে? ফোনটা কেটে দিলাম। তারপর কিছুক্ষণ থম মেরে বসে রইলাম চিন্তার বিষয়। আবার কেন ওটা আসবে? আবার কেন হাফসা পাঁচতলার জানালা রাত দেড়টার সময় নক দেওয়া শুরু করবে? এবং এটা আবার কেমন সময় এলো যখন হাফসা আবার প্রেগনেন্ট? দু বছর আগে কি হয়েছিল একটু অদ্ভুত ঘটনাগুলো সাজিয়ে দেখি। হাফসার আগের বিয়েটা প্রথম বিয়ে ছিল, হাফসার ভার্সিটির ছাত্রী ছিল, ওর আগের স্বামীও তাই, পরস্পর ক্লাসমেট। বিয়ের পর তাই ওর আগে স্বামী ওদের বাসায় থাকত, কোনো সমস্যাই হতো না প্রথম প্রথম। সমস্যা শুরু হলো হাফসা যখন সাত মাসের গর্ভবতী ছিল, ঠিক তখনই প্রথম প্রথম পাঁচতলায় ওর বেডরুমের জানালায় নক শুনত, ও একা শুনত, পাশে থাকা ওর স্বামী কিচ্ছু শুনত না, ওর বাবা মা মানে ওর চাচা চাচাও শুনত না। তবে একটা অস্বাভাবিক ব্যাপার ঠিকই হতো, ওর আগের বাচ্চাটা অস্বাভাবিক নড়াচড়া করত পেটের ভেতরে। ওর নখের শব্দ শোনার পর ওর পাশে থাকা ওর স্বামী অজ্ঞানের মতো ঘুমাত, গায়ে পানি ঢেলে দিল উঠত না। সুতরাং প্রথম প্রথম এই নখের শব্দ শোনাটাকে ওর প্রেগনেন্সির হরমোন ওঠানামা জাতীয় সমস্যা ভাবতে লাগলো সবাই। ডাক্তার দেখিয়ে এক ধাতা খুমের ওষুধ খাওয়ানো শুরু হলো, তবে কিছুতে কিছু হতো না। ও জানালায় নখ করার শব্দ শুনত তো শুনতই, এমনকি ঘুমিয়ে গেলে স্বপ্নে শুনত কেউ ওর জানালায় জোরে জোরে নখ করছে। ঘটনাটা ওর পাগলামি কিনা সেটা ব্যাপারে সন্দেহ হলো দুইটা ঘটনার পর। এলাকার রাতের পাহারাদারকে একদিন হাফসার বাসায় সামনের রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেল। মৃত চোখে তীব্র ভয় এবং ডাক্তাররা ময়না তদন্তের পর ঘোষণা দিয়েছিল হঠাৎ কিছু দেখে তীব্র ভয় পেয়ে হার্ট অ্যাটাক করেছে। যদিও এটা অস্বাভাবিক, কারণ পাহারাদারটা যুবক বয়সে ছিল আর পেটানো শক্তিশালী মশাল শরীর ছিল তার। দ্বিতীয় ঘটনা ছিল আরো একটু অদ্ভুত। ওদের বাড়ির ২০ বছরের পুরনো দারোয়ানটা হুট করে চাকরি ছেড়ে দিল। কারণটা সে প্রথমে কিছুই বলতে চায় না, তবে আমার চাচা চেপে ধরতে সে বলল সে নাকি পাঁচতলার জানালার সামনে সাদা কাপড় পরা কিছু একটা বেশি থাকতে দেখেছে। ওটার চুল বিশাল বড়, জটা পড়া, ওটা নিজেই বিশাল বড়, ওটার পা প্রায় চারতলা পর্যন্ত ছুরকে আছে আর পা গুলো কালো। প্রথমে চাচা ধমক দিয়ে বিষয়টা উড়িয়ে দিল, তার মনে সামান্য একটু চিন্তা এলো। দারোয়ান যে সময় এই জিনিসটাকে পাঁচতলায় দাঁড়িয়ে থাকতে দেখেছে বলে দাবি করেছে, সে সময় হাফসার জানালায় নক শুনে। এই কথা চাচিকে বলতেই চাচির পীড়া পীড়িতে চাচা এলাকার মসজিদের ইমাম হুজুরকে নিয়ে এসেছিল। ইমাম সাহেব ঘরে এক পা দিয়েই আর ঢোকেননি, বলে গিয়েছিলেন আপনারা কিন্তু খুব বাজে একটা জিনিসের পাল্লায় পড়েছেন, শীঘ্রই বড় কোন হুজুরের সাথে দেখা করেন, এই কাজ আমাদের সাধ্যের বাইরে। এই ঘটনার তিন রাতেই প্রথম বাসার বাকিরা জানালা নখ দেবার শব্দ শুনতে পেল। শুধু নখের শব্দ না, বাসার প্রত্যেকটি মানুষ একই স্বপ্ন দেখা শুরু করলো। কেউ বলছে বাচ্চা দিয়ে দে, নয়তো ঘর বিপদ হবে। কেউ সাহস করে যদি স্বপ্নে জিজ্ঞেস করতো কি বিপদ, একটা সাদা কাপড় পরা জট পরা চুলের পোড়া চেহারা মহিলা দেখা দিয়ে বলতো
আমি ঘোর বিপদ।
মোটামুটি সবাই বুঝে গিয়েছিল এটা অশুভ জিনিস এবং হাফসাদের পিছে লেগে গেছে, এবং ওটার চাওয়া হাফসার অনাগত বাচ্চাটা। ওরা অনেক হুজুর দেখিয়েছে, অনেক ওঝা কবিরাজও দেখেছে, কিন্তু কিছুতে কোনো কাজ হয়নি। উল্টো আস্তে আস্তে ওই জিনিসটার অত্যাচার দ্বিগুণ বেড়ে গেল। আগে তো কেবল জানালায় নক করত, এক রাতে হাফসার আগের স্বামী ওয়াশরুমে গিয়েছিল, ফিরে এসে দেখেছিল বিছানায় পাশের জানালাটা খুলে গিয়েছে, একটা পোড়া পোড়া শীর্ণ হাত ওখানে থেকে ঘুমন্ত হাফসার পাথরের জানালার থেকে টেনে নিচ্ছে। হাফসা বেঘরে ঘুমাচ্ছে, কিছু টের পাচ্ছে না। হাফসার আগের স্বামী চিৎকারে বাসার সবার ঘুম ভেঙেছে। সবাই আসার পর জানালাটা খোলা বাদে আর কিছুই দেখেনি, কিন্তু হাফসার পায়ে স্পষ্ট অনুভূতি আকৃতির লম্বা লম্বা পাঁচ আঙ্গুলের দাগ ঠিকই দেখা গিয়েছিল। দাগগুলো যেন কেউ পুড়িয়ে ফর্সা চামড়া বসিয়ে দিয়েছে। আমার সাথে বেশ কিছু ওঝা এবং তান্ত্রিকের যোগাযোগ ছিল। হাফসা আর ওর মা আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু চাচাই বাধা দিয়েছিল। চাচা আমাকে দেখতে পারত না, আমার জোয়ার নেশা আছে বলে, এবং দাদার সম্পত্তি দুই ভাগ পেয়েছিল আমার বাবা আর চাচা। আমার বাবা মৃত্যুর পর বাবার ভাগের সম্পত্তি আমি জোয়ায় উড়িয়ে শেষ করে দিয়েছিলাম। এরপর থেকে চাচা আমাকে পছন্দ করত না, তবে আমি বদলে গিয়েছিলাম। এখন একটু আধ্যাত্মিক বিষয়ে ঘাটাঘাটি করি। ফকির দরবেশ ওজাতান্ত্রিকের সাথে আমারও উঠা বসা। চাচার ভয়ে আমার সাথে হামসার কথা বলতে পারত না। এর মধ্যে ভয়াবহ এক ঘটনা ঘটে গেল। এক রাতে চাচা খাওয়ার সময় ভুলে তার গায়ে মাংসের ঝোল পড়ে যায়। চাচা সেগুলো ধুয়ে রাতে গোসল করতে বাথরুমে যায়। বাথরুমে ভেন্টিলেটর দিয়ে সেই পরিবারের প্রথম সেই জিনিসগুলোকে বাস্তবে দেখতে পায়। পুরা চেহারাগুলোর জটাধারী মহিলার তার সাপের মতো লাল আঁকাবাঁকা জিভের ভেন্টিলেটরে তার চাচার দিকে তাকিয়ে আছে। ব্যাস চাচা হার্ট অ্যাটাক করে, হাসপাতালে নেবার আগে মারা যায়। মরার আগে সবাইকে ঘটনাটা বলে যায়। হাফসার সমস্যা বাড়তে থাকে। প্রায় এই বিকট গলায় কেউ বলতে থাকে, নিজের ফোড়া পেটে নিজে আঘাত করতে থাকে। মাঝে মাঝে ফ্রিজ থেকে কাঁচা মাছ মাংস খেতে দেখা যায়। আর সইতে না পেরে চাচা চাচি আমাকে ডেকে পাঠান। আমি তো আধ্যাত্মিক লাইনে চর্চা করেছি, আমার জানা ভালো কোন হুজুর আছে কিনা যে এই সমস্যার সমাধান করতে পারে। আমি বলেছিলাম, চাচি আগে আমি নিজে এসে একবার দেখি, আমিও এখন অনেক কিছু বুঝতে পারি, চর্চা করেছি তো, আমি সব বুঝে দেখে তারপর আমার পরিচিত কাউকে ধরে কিছু করা যায় কিনা। ঠিক আছে, আমি গেলাম আফসার বাড়িতে। বাড়ির সিঁড়িতে পা রাখতে বুকটা থক করে উঠল। আধ্যাত্মিক লাইনে চর্চা করলে অতি প্রাকৃত অনেক কিছু বোঝা যায়। আমি সেই বিদ্যা দিয়ে স্পষ্ট বুঝতে পারলাম পাঁচতলায় খুব বাঁচে পিশাচের প্রভাব রয়েছে। এই পিশাচটাকে আমি চিনি, তার নাম নারাগ। একে এককালে বান্দরবান উপজাতির দেবতা হিসেবে পূজা দেওয়া হতো, কিন্তু পূজার বলি হিসেবে সে মানুষের বাচ্চা চাওয়া শুরু করলে তারা তার পুজো ছেড়ে দেয়। সে থেকে সে অপদেবতা হয়ে যায়। বাচ্চা ছিনিয়ে রক্ত মাংস খেতে শুরু করে। শুধু তাই নয়, গর্ভবতীর পেটের বাচ্চাও টেনে হিঁচড়ে বের করে খাওয়া দাওয়া শুরু করে দেয়। এবং এ কাজে কাউকে সে বাধা দিলে তার মৃত্যু নিশ্চিত। আমি ঢোক কিনে উপরে গিয়েছিলাম। আমাকে দেখে হাফসা আমার পায়ের উপরে লুটিয়ে পড়ে কেঁদেছিল। আমি অনেক কষ্টে ওকে শান্ত করলাম। ওদের সাথে কি হচ্ছে তা শুরু থেকে সবকিছু শুনলাম। এই যে এখন সবকিছু বললাম আর কি, আমি সব শুনে ওদের অপদেবতার কথাটা বললাম। তবে এই পাহাড়ি অপদেবতারা কিভাবে ওদের পিছু নিল সেটা আমি বুঝছিলাম না। উত্তরটা হাফসায় দিল, বিয়ের পর হানিমুনে এবং ওর স্বামী বান্দরবনে গিয়েছিল। আমি বললাম, আমার পরিচিতটা তান্ত্রিক আছে, হুজুরা অনেক সময় এসব অপদেবতার ব্যাপারে জানাতে চায় না, এদের থামাতে অনেক বাজে জিনিসের মধ্যে দিয়ে যেতে হয়। আমার পরিচিতটা তান্ত্রিকের নাম রমেন সেন, সে ভারতের কামরূপ কামাখ্যা থেকে ভূত পিশাচের ব্যাপারে দীক্ষা নিয়ে এসেছে। আমি বরং তাকে নিয়ে আসি, ঠিক আছে? পরের দিন ওরা পিশাচের কারণে আতঙ্কিত ছিল, চাচাকে হারিয়ে আরো অসহায় হয়ে পড়েছিল। ওরা এক বাক্যে হ্যাঁ বলে দিল। বিকেল বেলাতে সেদিন হুট করে আঁধার হয়ে মেঘ এলো এবং ঝড় শুরু হলো। চাচি ছাদে কাপড় শুকাতে দিয়েছিল। দিনের বেলা বলে কিনা চাচির পিশাচটার প্রতি ভয় ছিল না। সে তাড়াতাড়ি করে ছাদের কাপড় আনতে গেল। আমি নিজেই হাফসাদের সাথে গল্প করছিলাম। হঠাৎ ওই দিনের বেলাতে আমি একটা অশুভ অনুভূতি পেলাম। মনে হচ্ছিল দিনের আলোতেই পিশাচটা এসেছে। আমি বিপদ বুঝে দৌড়ে ছাদে গেলাম, চাচি বলে চিৎকার দিলাম। তবে শেষ রক্ষাটা হলো না। চাচির ভয়ঙ্কর একটা চিৎকার শোনা গেল। এরপর পাঁচতলার ছাদ থেকে সজোরে নিচে পড়ে গিয়ে চাচির দেহটা থেতলে গেল। চাচি আমার চোখের সামনে মারা গেল। সেদিন থেকে আমি হাফসা আর ওর আগের স্বামীর সাথে ওই বাসায় থাকা শুরু করি। পরদিন চাচির যখন খাটিয়া যখন নিচে, হাফসা আবার বিকট কণ্ঠে হাসি শুরু করে দিয়েছিল। আমি আর দেরি না করে রমেন ওঝাকে ডেকে নিয়ে এসেছিলাম। রমেন বিশেষ কিছু বলল না। প্রথমে একটু বাড়িটা চক্কর দিয়ে বলল,
এর নাম নারাক, বড্ড ঝেদি এক পিশাচি, এই বাচ্চা না নিয়ে ছাড়বে না। শুধু তাই নয়, এর নজর এই বেটির স্বামীর উপরও আছে, একে আটকানোর পথ নেই। একটা উপায় আছে এটাকে থামানোর, একে মেরে ফেলতে হবে। তবে এত পুরনো অবতীপতা মারা বড্ড কঠিন, বুঝলে? কঠিন হবে কাজটা।
হাফসা আর ওর স্বামী পুরোপুরি আমার আর ওঝার উপরে নির্ভর হয়ে পড়েছিল। ওছা হাসনাতের বারবার তিরস্কার করতে লাগলো। বান্দরবনে গিয়ে ওরা কোনো পুরনো মন্দিরে গিয়েছিল কিনা, যদিও হাসনা এমন কিছু মনে করতে পারছিল না। রমেন এসে কিছু তন্ত্র মন্ত্র করলো পিশাচটাকে ঠেকাতে, কিন্তু ফলাফল হলো উল্টো। পিশাচটা প্রচন্ড কেঁপে গেল, ওদের ঘরের জিনিসপত্র যেন তছনছ করতে লাগলো। হাসনা ওর স্বামীর দিনে দুপুরে খোদ ফ্ল্যাটের মধ্যে ওই পিশাচটাকে স্বরূপে দেখতে শুরু করলো। রমেন বাড়িটা বন্ধ করে দিয়েছিল, বলেছিল, হাসনা তুমি আর তোমার স্বামী এই বাসা থেকে বের হবে না, অপদেবতার ভেতরে আসতে পারবে না, তবে দূর থেকে তোমাদের ভয় দেখাবে, ভয় পেয়ে তোমরা বাইরে চলে যেও না। ওটা বুঝেছে ওটাকে আমি খুন করতে চাই, ওটার শক্তি বেড়েছে, কিন্তু ওটা তোমাকে বা তোমার স্বামীকে বাড়ির বাইরে পেলে আসতে রাখবে না। তবে এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটল, হাসনার বাচ্চা প্রসবের সময় এসে গেল, হুট করে এক রাতে ওর পানি ভেঙে গেল, সাথে উঠল প্রসব বেদনা। রাতে কারো সাহায্য চাইবার মতো পাওয়া গেল না, আমিও তাও কোনো নার্সকে বাসায় আনতে বাইরে গেলাম। আমার ফিরতে দেরি হচ্ছিল কারণ রাতে বাসায় আসতে কোনো নার্স রাজি হচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে হাফসা আগের স্বামী হাফসাকে বাড়ির বাইরে নিয়ে এলো, রাস্তার দিকে রওনা হবে। এরপর কি হলো স্পষ্ট আমি জানি না, তবে হাফসা হাসপাতালে যেতে পারেনি। ওর বাচ্চাটা পথে হয়েছিল, কিন্তু বাচ্চাটা হবার পর কেউ ওটার ঘাড় মটকে দিয়েছিল। একই অবস্থা হয়েছিল হাফসার আগের স্বামীরও, তাকে পাওয়া গিয়েছিল ঘাড় মাটকানো অবস্থায়। তবে হাসনার অক্ষত ছিল, রমেন অবশেষে পিশাচটাকে হয়তো খুন করতে সক্ষম হয়েছিল, কারণ এর পর থেকে হাসনা আর কখনো জানানার কাছে কারো নখ শোনেননি। এবং পোড়া চেহারাটা জটধারি সে পিশাচটাকে হাসনা আর দেখেনি। দুই বছর কেটে গিয়েছে, মাঝে হাসনার আবারও বিয়ে করেছে, আবারও গর্ভবতী হয়েছে, আর আবারও সেই নখের শব্দ পাচ্ছে। কিন্তু কেন রমেন না গতবার সে পিশাচটাকে মেরে ফেলল? হাসনা আবার সাহায্য চেয়ে ফোন দিল, এতদিন পর আমি যাব কাল সকালে, দেখি আগে নিজে যাই, তারপর না হয় রমেনকে নিয়ে যাব। আমি পরদিন সকালে হাফসার কাছে চলে গেলাম, গিয়ে হতভম্ব হয়ে গেলাম। হাফসার এক খালাতো বোন এক হুজুরকে নিয়ে এসেছে ওদের বাসায়। ওরা সবাই হাফসার আগের কাহিনী জানে, এই হুজুর নাকি খুব দক্ষ আর কামেলার জন্য। এবার সমস্যা শুরুর দিন থেকেই কাজ করছে, এবং আগের বার চাচা চাষি বড্ড দেরি করেছিল। আমি একবার বললাম, হুজুরের দরকার ছিল না তো, রমেনকে নিয়ে আসতাম, কতবার তো রমেনই সব সমস্যা সমাধান করে দিল। হাফসা তখন বলল, ভরসা পাই না ভাইয়া, আমার বাচ্চা স্বামী কাউকে যদি রমেন বাঁচাতে পারেনি, আর ওই নখের শব্দ তো ফিরে এসেছে, কিভাবে বুঝবো ও পিশাচটা কি মেরে ফেলেছিল আসলে। আমি তখন বললাম, গত দুই বছর তো কিছু টের পাসনি, রমেনকে জিজ্ঞেস করে দেখি সমস্যাটা কি। হাফসা তখন বলল, আচ্ছা আগে হুজুর কি বলে একটু দেখি, তারপর তোমাকে জানাবো। না আমি চুপচাপ চলে আসলাম হাফসার বাসা থেকে। সে রাতে আমার বাসা থেকে আমি একটা জায়গার উদ্দেশ্যে বের হলাম। পথে একটা পূর্ব পরিচিত লোক আমার রাস্তার সবার কলার চেপে ধরল, বলল, হারামজাদা আমার টাকা কই, জুয়া খেলে তো আমার টাকা ধার ধোয়া সবকিছু উড়াই দিলি, কবে থেকে বলছিস ফেরত দিবি ওই টাকা আমার। আমি তখন বললাম, দিয়ে দেবো তো, একটু ঝামেলায় পড়েছি, দিয়ে দেবো রে ভাই। লোকটা বলল, লজ্জা করে না শালা, দুই বছর আগে জুয়া খেলে আধ্যাত্মিক ধরেছিস, ফাঁকফো করে এখনো জুয়া খেলছিস, ভন্ডামি, তোর আত্মীয়রা জানে না। রাস্তার লোকেরা তাকিয়েছিল। আমি লোকটাকে চোখ গরম করে বললাম, আহ চাচাবেন না, আমার জুয়ার অভ্যাস এখনো আছে, এসব বললে এক ফুট অফ টাকা পয়সা কিন্তু পাবেন না, আমার একটা দীর্ঘমেয়াদে পরিকল্পনাও পানি ঢেলে দিবেন আপনি, টাকা আমিও পাবো না আপনিও না, বুঝতে পেরেছেন। লোকটা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, বাসায় যান, এবার ফেরত পাবেন টাকা, ঠিক আছে, না পেলে আমাকে পুলিশে দেন, ঠিকানা তো জানেনি। লোকটা পথটা ছেড়ে দিল আমার। আমি জানতাম আমি কোথায় যাব, গেলাম সেই হুজুরের বাসায়, যাকে আজ হাফসার বাসায় দেখেছিলাম। হাফসার খালাতো বোনেরা পিশাচটাকে তাড়াতে যাকে ঠিক করেছে, হুজুর আমাকে দেখে হতভম্ব হয়ে বলল, আপনি আপনি এনে। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। হুজুর ভুরু কুচকে বলল, আপনি একটা খারাপ লোক, খুব খারাপ লোক। আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, বাহ আপনি তো খুব ভালো দক্ষ, একদিনে জেনে নিয়েছেন। হুজুর তখন বলল, অপদেবতা বলে কিছু নাই, ওরা তাই ফ্রিজিয়ান,
আপনি আপনার রমে নজারে নিয়ে আফসার মেয়েটার উপরে সালাম দিয়েছেন। তারপর মেয়েটার বাবা আর মাকে জিনটা দিয়ে মেরে বাসায় ঘিরে বসে ওই ওজারকে কালো জাদু শক্ত করে আফসার বাচ্চা আর হাকের স্বামীকে খুন করেছেন। আমি সব বের করেছি, কিন্তু কেন এটা করলেন? আমি তখন বললাম, চাচাকে জিনটা ভয় দেখে মেরেছে বটে, তবে চাচিকে কিন্তু জিনটা মারেনি। আমি ছাদ থেকে ফেরে দিয়ে সবাইকে বলেছি পিশাচ ফেলেছে। হুজুর ঘৃণায় চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, জুয়া খেলে বাবার ভাগের সম্পত্তি উড়িয়ে দিয়েছি, দেনায় পড়েছি, চাচার কাছে ধার চেয়েও লাভ হয়নি। চাচা আমি জুয়ারি বলে আমাকে দেখতে পারতো না, সমস্যার সমাধান ছিল একটা, হাফসার বিয়ে করে একমাত্র সন্তানের জামাই হিসেবে সম্পত্তি বাঙানো, কিন্তু ও প্রেম করে বিয়ে করে নিল। তখনই দীর্ঘমেয়াদী প্ল্যান করলাম, রমেনকে দিয়ে হাফসার উপরে কান অজাত করলাম। প্ল্যান ছিল চাচি চাচা হাফসার স্বামী আর সন্তান জিন দিয়ে মারবো, তারপর অসহায় হাফসাকে বিয়ে করে ওর সম্পত্তি ভাগাবো। এদিকে আমার আর ওর বিয়ে হলে জিন আর বিরক্ত করবে না, আর হাফসা জানবে রমেন জিনটাকে মেরে ফেলেছে। কিন্তু হাফসা বিধবা হওয়ার পরও কি আমি বিয়ের প্রস্তাব দিলেও প্রত্যাখ্যান করলো, বললো ওর বাবা আমাকে পছন্দ করত না, আমাকেও বিয়ে করলে ওর বাবার আত্মা কষ্ট পাবে। ও আমারও বিয়ে করলো, আবার ওর গর্ভে বাচ্চা এলো, তাই এবার রমেনকে সেই অপদেবতা নারাগাকে চান করেছে বুঝলে। ওকে তো রমেন মেরে ফেলার অভিনয় করেছিল মাত্র, এবারও হাফসার স্বামী আর বাচ্চাকে খাবে ও। তারপর রমেন আবার অভিনয় করে চলবে যে এবার নানাকে সে সঠিকভাবে মেরে ফেলেছে, এবার হাফসা আমাকে বিয়ে করবে, আর ওকে বিয়ে করে চাচার সম্পত্তি আমি বাঁধাবো। ও যদি আমাকে বিয়ে না করে, বারবার এই খেলা চলতে থাকবে, বারবার। হুজুর ঘৃণায় বললো, আপনি একটা শয়তান, একটা বদমাস লোক, একটা খুনি, আপনি আমার বাসায় এসেছেন কেন? হ্যাঁ, আমি তখন হেসে বললাম, রমেনকে নারাগ জানিয়েছে আপনি কেন যত বিষয়টা একদিনে বের করে ফেলেছেন এবং সেটা উঠানোর চেষ্টাও করেছেন। আমার এত বছরের প্ল্যান আপনি মাটি করে দেবেন, সাহস তো কম না আপনার। হুজুর বুঝে গেল আমি কিসের জন্য এসেছি। সে আমার বুকের উপরে দরজা লাগিয়ে দিল, আমি হাত দিয়ে ঠেকালাম, তারপর ভেতরে ঢুকে হুজুরের গলাটা চেপে ধরলাম। হুজুরের শ্বাস বন্ধের আগে হুজুর একটাই কথা বলল, ইফরিত যার নাম নরাক, পাহাড়ি সে অপদেবতা কিন্তু কখনোই পোষ মানে না, যে মেয়েকে সে টার্গেট করে বারবার তার বাচ্চার স্বামীকে খাবে, এমনকি তার সাথে যার সম্পর্ক ছিল তাকেও খাবে। আমি এই কথাটা পাত্তা দিলাম না, হুজুর ধীরে ধীরে স্থির হয়ে গেল। 3 বছর পরের কথা, হামজার দ্বিতীয় স্বামী আর তার বাচ্চা মারা যাবার পর আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, তার গর্ভে এখন আমার বাচ্চা, 4 মাস চলছে। রমেনের সাথে দীর্ঘ দিন যোগাযোগ নেই সে অপদেবতার সাথেও, কারো যত আর দরকার পড়েনি, যদিও প্রায় হুজুরের শেষ কথাটা মনে পড়ল, আসা প্রেগনেন্ট যতবার হবে ওই বাচ্চার স্বামী পিছিয়ে লাগবে, সে অপদেবতা, ওকে কালো জাদুতে চালান দেওয়া হোক আর না হোক, আমি এখন চাচার বিশাল সম্পত্তির মালিক, পাওনাদার সব টাকা ফেরত দিয়েছি, জোয়াটা আসলে বাদ দিয়ে দিয়েছি, ভদ্রলোকের মতো চাচার ব্যবসার হাল ধরেছি। হঠাৎ এক রাতে হাফসার ঘুম ভাঙল, রাত তখন 1:30, ও বলল, ওকে শুনছ, আমার কি যেন যারা নক করছে। জেফ্রি ভাই, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন আপনার অসাধারণ ঘন্টে। আমি চাই যে এই গল্পটি আপনি পড়ে শোনান, দারুণ এক গল্প এবং খুব রহস্যময় এক গল্প ছিল আমার কাছে মনে হয়েছে। আমি ফিরোজ খান আবারও বলছি, নতুন একটি ঘটনা নিয়ে প্রেড পডকাস্টে এসেছিলাম, ঘটনাটি ভালো লাগবে, আপনি অবশ্যই পড়ে শোনাবেন। সো মাচ ফিরোজ ভাই ফর দিস ওয়ান্ডারফুল স্টোরি, এবং আমি আশা করছি আপনাদের সবার কাছে এই কালো জাদুর ঘটনাটি বেশ ইন্টারেস্টিং লেগেছে, এবং বিশ্বাস করুন
দিস ইজ অ্যাবসলুটলি সুপার ফাইন স্টোরি। আমার কাছে এই ধরনের রহস্যময় এবং হরর স্টোরি খুব পছন্দ, খুব বেশি পছন্দ হয়, এবং আমি বিশ্বাস করি যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসলে ঘটে। যাদেরকে আমরা খুব কাছের ভাবি তারাই কিন্তু যেটাকে বলে যে মূল মানে ঘাতক হয়ে থাকে আর কি। আমি সবসময় দেখেছি এটাই যে যাদেরকে সবচেয়ে বেশি বিলিভ করা যায় তারাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে একটা সময়। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল স্টোরি, এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক রকম অনেক বেশি ভালো লেগেছে স্টোরিটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আপনাদের এক একটা কমেন্ট খুব বেশি দরকার, এবং আমি চাই যে দারুণ রকম কিছু আপনারা মানে অনুভব করেন এবং আপনাদের ভালো লাগলে মূলত কষ্টটা সার্থক হয়, এবং এই জন্য বলি যে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সো প্রেত পডকাস্টের আজকের এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা, এবং আশা করছি আপনাদের কমেন্টগুলো পেলেই আমরা দারুণ কিছু আবারও নিয়ে আসতে পারবো। আশা করছি ভালো লেগেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমি দেরি না করে চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমিও ভালো আছি, আমি মোর্শেদ হাসান। আজ আবারও আপনাকে পাঠিয়ে দিলাম প্রেত পডকাস্টের জন্য একটি গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। গল্পটির নাম রহস্যময় হলুদ পাখি। শুরু করছি গল্প। বেশ কয়েকদিন থেকে কোথাও যাওয়া হয় না, এবার কোথাও ঘুরে আসা যাক। ঈশানের কথায় ফাহিম জারিন আর দীপুর টনকটা নড়ে উঠল। এতক্ষণ কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল ফাহিম জারিন আর দীপু। ঈশা বেশ কয়েকদিন থেকে উধাও হয়ে গিয়েছিল, কোথায় গিয়েছিল কেউ জানে না। আজ তার আগমনে ফাহিম আর দীপু দুজনেই বেশ হতভম্ব হয়ে গেল। তবে ঈশানের হঠাৎ করে এমন আগমনে তারা যতটা অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছে। ঈশানকে ছাড়া ফাহিম আর দীপুর দিনগুলো কোনোভাবে যেন কাটছিল না। ঈশান জানায় যে সে এতদিন তার মামার বাড়িতে ছিল, সে কলেজে আসতে আবার গ্রামে ফিরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। তার কোন কারণও জানা যায়নি ফাহিমদের, তাদের ছোট্ট একটা রহস্যের সন্ধান দিয়েছিল মাত্র, তাতেই কাজ হয়ে গেছে। রহস্য শব্দটা শোনার সাথে সাথে ফাহিম রাজি হয়ে যায়, কিন্তু ব্যাঘাতটা ঘটে দীপুর বেলায়। তাকে অনেক বোঝানো হলেও সে বুঝতে চায় না। এরকম গ্যাঞ্জামের মধ্যে সে আর থাকবে না। আগের বারও রহস্যের পিছু ছুটতে গিয়ে নিজের জীবনও হারাতে হয়েছিল, কিন্তু মরতে গিয়েও বেঁচে গিয়েছিল তারা। তাই এবার আর কোনো রিস্ক নিতে রাজি নয় সে। তবে দীপুকে কিভাবে রাজি করাতে হয় সেটা খুব ভালো করে জানে ফাহিম। নতুন জায়গায় ভ্রমণ করার অনেক শখ ছিল দীপুর, আর সেগুলো যদি ভৌতিক স্থান হয় তাতে কোনো সমস্যা নেই। এবার ঈশান মামা বাড়ির কয়েকটা ভৌতিক স্থানের নাম বলতে দীপু রাজি হয়ে যায়। অবশেষে সবাই ঈশানের মামা বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আধ ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে একটা ছোটখাটো রেল স্টেশনে এসে থেমে যায়। ফাহিম জারিন আর দীপুকে নিয়ে ঈশান ট্রেন থেমে গেল এবং সেখান থেকে নেমে গেল। রেলওয়ে স্টেশনটা যত ছোট তার চেয়ে বেশি নির্জন, আশেপাশে একটা মানুষও দেখা নেই। শুধুমাত্র একটা ছোটখাটো ইটের তৈরি ঘরের বাইরে ভাঙা চেয়ারে বসে একজন বৃদ্ধ মনের সুখে বিড়ি টানছেন। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তার কোনো নজর নেই। বৃদ্ধের পাশে যেতে একটু দূরে একটা টুকরো কাঠের দিকে নজর চলে যায় জারিনের, যেখানে ছোট্ট করে লেখা আছে হলুদ পাখি গ্রাম রেলওয়ে স্টেশন। তার মানে এই গ্রামের নাম হলুদ পাখি, আর চেয়ারে বসা লোকটি স্টেশন মাস্টার। বলি একটা ছোট্ট কাশি দেয় ফাহিম। সবকিছু ঠিকই আছে, কিন্তু ঈশান বলেছিল তার মামা বাড়ির গ্রামের নাম অন্য কিছু, কিন্তু কি বলেছিল সেটা এখন দীপুর মনে নেই। নতুন করে কিছু জানার জন্য ঈশানকে প্রশ্ন করতে যাবে এমন সময় ঈশান নিজ থেকে বলে উঠল, এই গ্রামের অন্য একটা নাম আছে যা তোদের পরে বলবো। ঈশানের কথা শুনে দীপু আর কোনো প্রশ্ন করা হয় না। স্টেশন থেকে অনেক দূরে নিশান দেখিয়ে ঈশান জানিয়ে দেয় যে ওটাই তার মামা বাড়ি। ঠিক তখনই তাদের কথাবার্তা শুনে স্টেশন মাস্টারের নজর তাদের দিকে পড়ে। অনেকটা অবাক হয়ে তিনি তিনজনের দিকে তাকিয়ে থাকেন। দীপুর কেমন জানি মনে হচ্ছিল স্টেশন মাস্টার এই প্রথম কোনো মানুষ দেখছেন। অনেক ভ্যাবাচাকা খেয়ে ফাহিম স্টেশন মাস্টারকে প্রশ্ন করে,
কি চাচা মিয়া এভাবে তাকে আছেন কেন?
তখন সে স্টেশন মা বলল,
না বাবা, এই স্টেশনে তেমন কোন লোক আসে না, আজই প্রথম তোমাদের দেখলাম, বুঝলে?
ফাহিম আবারও বলল, আমাদের প্রথম দেখলেন মানে এখানে কেউ আসে না? তখন স্টেশন মাস্টার আবারও বলল,
আসে তবে ফিরে যায় না।
কথাটা বলে বৃদ্ধ লোকটা অন্য মনস্ক হয়ে গেলেন। বৃদ্ধের কথায় ফাহিমের মনের ভেতর একটা সন্দেহের উকি দিল। তবে তার আগে দীপুর ভয়ে একেবারে বেহাল অবস্থা হয়ে গেল। দীপুর অবস্থা আরো বেশি খারাপ হবার আগে ফাহিম, জারিন আর ঈশান দীপুকে নিয়ে মামা বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। অবাক হওয়ার মতো বিষয় হলেও সত্যি এই জনমানব শূন্য গ্রামে চলাফেরা করার জন্য একটা যানবাহনও নেই। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ছোট্ট কুঠিরের সামনে এসে ঈশান থেমে যায়। ফাহিম বুঝতে পারে যে ঈশান বেশ ক্লান্ত হয়ে গেছে। তাছাড়া এতক্ষণ হাঁটার পর সে এবং দীপু বেশ ক্লান্ত, তাই বাধ্য হয়ে তারা আর সামনের দিকে এগোয় না, এই কুঠিরে থেকে যায়। তারা এই কুঠিরে তাদের বেশ ভালো লেগে যায়। কুঠিরটা অনেক অন্যরকম, বাহির থেকে দেখতে বেশ ছোট, কিন্তু ভেতরে যেতে সবাই অবাক হয়ে যায়। বাইরে থেকে সবাই মনে করেছিল এটা একটা সামান্য কুঠির, কিন্তু এর ভেতরটা অনেক বড়, অনেকটা বড় প্রাসাদের মতো। তাছাড়া এর ভেতরে বেশ সাজানো এবং রাজকীয় রকমের, যে কেউ এটা দেখে ভয় পাবে নয়তো আনন্দের কিছু একটা করে বসবে। ফাহিম আর দীপু দুজনে বেশ অবাক, এত ছোট একটা কুঠির ভেতরে এত বড় কিভাবে হয়, এত কিছু ভাবার সময় নেই কারো। তবে সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে বেশ অন্ধকার, কিন্তু কুঠিরের ভেতরে কোথাও কোনো অন্ধকার নেই। এই ছোট্ট কুঠিরের ভেতরে ইলেকট্রিসিটি আছে, ভাবতে অবাক লাগলো দীপুর। তাছাড়া এখানে ফাহিম, জারিন, দীপু এবং ঈশান ছাড়া আর কেউই নেই। চারজন গল্প করতে করতে কখন যে রাত দশটা হয়ে গেল কেউ খেয়ালই করেনি, এত রাত, সামনে সামান্য জল খাবার ছাড়া কিছুই নেই। ঈশান বাকিদের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে খাবারের খোঁজ বের হয়। জারিনের ঘুম পেয়েছে অনেক, সেই কুঠিরের ভেতরে একটা সাজানো গোছানো বিছানায় ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে ফাহিম আর দীপু বাইরে বেরিয়ে এসে কুঠিরটা ভালো করে দেখতে থাকে। কুঠিরের চারপাশ ঘুরে তেমন কিছু দেখা কেন না, মনে হলো দশ থেকে বারো হাত জায়গার মধ্যে একটা ছোট্ট ঘর দাঁড়িয়ে আছে। কিন্তু ভেতরে যখন ঢোকা হয় তখন ভেতরটা অনেক বড় হয়ে যায়, যা বাইরে থেকে বোঝা যায় না। ফাহিম আর দীপু বারবার ব্যাপারটা পরখ করে দেখতে থাকে। বাইরে বের হলে এটা সামান্য একটা কুঠির ছাড়া আর কিচ্ছু নয়, কিন্তু ভেতরে ঢুকলে আস্ত একটা প্রাসাদের রূপ নেয় কুঠিরটা। এই কুঠির রহস্য কিছুই বুঝতে পারে না ফাহিম আর দীপু। তবে এর পেছনে নিশ্চয় কোনো কারণ আছে, সেটা তারা অস্বীকার করছে না। কুঠিরের বাইরে একটা ছোট্ট হলদে পাখি দেখা গেল। প্রথমে ফাহিম আর দীপু পাখিটাকে স্বাভাবিক মনে করেছিল, কিন্তু পরে যখন দীপু না দেখে কুঠিরের বাইরে গর্তে পা রাখতে যাবে এমন সময় পাখিটা তার সামনে এসে কিচির মিচির করা শুরু করে দেয়, যার কারণে দীপু একটুর জন্য রক্ষা পেয়ে যায়। ফাহিম আর দীপু দুজনেই কুঠিরের ভেতরে চলে গেছে। ততক্ষণে ঈশান ফিরে এসেছে, সাথে এক কাদা সুস্বাদ খাবার। কিন্তু এই খাবারগুলো সে কোথা থেকে আনলো সেটা কেউ জানে না, কিন্তু সবার ক্ষুধাও পেয়েছে অনেক। এত কিছু না ভেবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই। খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে গেছে। অদ্ভুত, এই কুঠিরের সবাই বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে। মাঝরাতে ঘুম ভাঙে দীপুর, সবাই ঘুমিয়ে থাকলেও ঈশান কুঠির ভেতরে নেই। কুঠিরের ভেতরের সব রুম ভালোভাবে খুঁজেও সে কোথাও ঈশানকে পেল না। ফাহিম আর জারিন দুজনেই ঘুমাচ্ছে, তাদেরকে না ডেকে দীপু ঈশানের খোঁজে কুঠির বাইরে চলে আসে। কুঠির চারপাশ ভালো করে দেখতে থাকে, কিন্তু সেখানেও ঈশান নেই। তাহলে সে গেল কোথায়? এই খবরটাও জানে না দীপু। ঈশানের জন্য তার খুব চিন্তা হয়, এত রাতে ছেলেটা একা একা কোথায় গেল। ঈশানকে খুঁজে না পাওয়া গেল দীপু কুঠিরের ভেতরে এসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে ফাহিমের চিৎকারে। তারা যে বিছানায় ঘুমিয়েছিল সেখানে প্রচুর রক্তের ছড়াছড়ি। এত রক্ত কোথা থেকে এলো কেউ জানে না। কিছুক্ষণের মধ্যে সেখানে আসে ঈশান। বিছানায় রক্ত রেখে তেমন কোনো আক্ষেপ নেই। রক্ত থেকে একরকম না দেখার ভান করে সবাইকে নিয়ে সকালে নাস্তা খেতে পাশের একটা রুমে চলে যায়। আজকে নাস্তাটা রাজকীয় মনে হচ্ছে। ঈশান এত কম সময় হঠাৎ এত খাবার জোগাড় করলো কোথা থেকে জারিনের এই কথায় ঈশান প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও শেষে অতি সহজে সে জানালো এটা তার মামা বাড়ির এলাকা। এখানকার সবকিছু তার চেনা, আর কোথায় কি পাওয়া যায় সেটা তার জানা আছে। ঈশানের এরকম উত্তরে ফাহিম আর দীপু এর সন্দেহ হলো সামনে এত খাবার দেখে সন্দেহটাকে তেমন একটা দাম না দিয়ে দুজনে খাবার খেতে শুরু করে দিল। বেশ কয়েকদিন পরে ফাহিম নিজের ইচ্ছে মতো খাবার খেয়েছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়ার আগে আর একটা ঘুম দেবার ইচ্ছা করছে ফাহিমের। বাকিরা বেরিয়ে পড়ার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু তার কোনো মাথা ব্যথা নেই। বিছানার দিকে এগিয়ে গেল সে। একটু আগে যে বিছানায় রক্ত ছিল এখন সেই বিছানা বেশ চমৎকার করে সাজানো। ফাহিম নিজে একটু অবাক হয়ে যায়। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিল, এর মধ্যে বিছানাকে ঠিক করলো। এত কিছু ভাবার কোনো সময় নেই কারো। আজকের দিনের ভেতরে ঈশানের মামা বাড়ি যেতে হবে। কুটিরের ভেতর থেকে সবাই বাইরে আসে। ঈশান সবাইকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। তার পেছনে ফাহিম, জারিন ও দীপু যাচ্ছে। সকলের পেছনে দীপু। দীপুর পেছনে আসছে একটা হলুদ পাখি। সবাই পাখিটিকে খেয়াল না করলেও দীপু অনেকক্ষণ থেকে পাখিটার পিছু নিয়ে দেখছে। প্রথমে স্বাভাবিক মনে হলেও পরে দীপুর মনে কিছুটা সন্দেহ দেখা দেয়। সামনে ফিরে ফাহিমদের কথাটা জানাতে হবে এমন সময় ঈশানের মুখ থেকে শোনা যায় যে তারা মামা বাড়ি এসে গেছে সবাই, এবং সবাই থেমে গেছে। তারা যেখানে থেমে গিয়েছে সেখান থেকে কিছুটা দূরে একটা বড় সড়ো বাড়ি দেখা যাচ্ছে। ভাবতেই অবাক লাগে, একটা নির্জন অঞ্চলে কেউ এত বড় বাড়ি বানায়? তোমরা বাড়ি যাও, আমি আসছি। এই বলে ঈশান কোথায় যেন চলে গেল, আর জারিন আর দীপুকে নিয়ে ফাহিম বাড়িটার দিকে এগিয়ে যায়। আশেপাশে আর কোনো বাড়ি ঘর নেই। তাছাড়া এই বাড়িটা কেমন যেন অন্যরকম। ফাহিম বাকিদের উঠোনে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করেন। সব কয়টি রুম ঘুরে আসে, কিন্তু কোথাও কোনো মানুষজনের দেখা নেই। বিশাল বাড়ি, কোথাও কোনো মানুষ নেই। তাছাড়া ঈশানও কোথায় যেন চলে গেছে সে খবরও কেউ জানে না। ঈশানের এরকম ব্যবহারে বেশ অবাক হয় সবাই। পুরো বাড়িটা ও প্রত্যেকটা রুম ভালো করে দেখে, আবার উঠোনে ফিরে আসে। ফাহিম এসে দেখে পুরো বাড়িতে কেউ নেই। সে খবর জানায়, তখন দীপু আর জানেন বেশ হতভম্ব হয়ে যায়। কথাটা শুনে দীপুর চোখ মুখে ভয় চলে আসে। তবে জারিনের বেশ উৎফুল্ল ভাব, এরকম জায়গা তার বেশ ভালোই লাগে। দীপু ভেতরে যেতে রাজি না হলেও ফাহিম আর জারিন তাকে প্রায় জোর করে ভেতরে নিয়ে যায়। সবাই মিলে আবারও পুরো বাড়িটার প্রত্যেকটা রুমে দেখে এবং বাড়িতে কেউ নেই এটা সকলে নিশ্চিত। তবে কয়েক বছর ধরে যে এখানে কেউ থাকে না সেটা ভেবেই সকল অবাক হয়ে যায়, কারণ প্রত্যেকটা রুমের আসবাবপত্রে যা অবস্থা, একবারে ধুলো ভানিতে একেবারে ঢাকা পড়ে গিয়েছে। ঈশান এখনো ফিরে আসেনি। ব্যাপারটা একটু ভয়ের। ঈশানের কি হলো? তার চেয়ে বেশি ভয়ের ব্যাপার হচ্ছে এখন সন্ধ্যা নেমে আসছে, কোথায় থাকবে তারা। দীপু মনে হয় একটু বেশি ভয় পেয়ে গেছে, চোখের মুখে কান্নার ছাপ দেখা যাচ্ছে। তবে ফাহিম তাকে আশ্বাস দিচ্ছে ভয় না পাবার জন্য। এখানে সে একা নয়, তার সাথে সে এবং জারিনও আছে। ফাহিমের কথায় দীপুর কান্না থামে। কাল কি হবে সেটা পরে ভাবা যাবে। আপাতত একটা বড় সড় রুম দেখে ফাহিম এবং জারিন আর দীপু সেটা পরিষ্কার করে নেয়। রুমটাতে দুটো খাট আছে, আর যেহেতু ঘুমোতে সমস্যা হবে না, রাত নেমে আসায় জারিন ব্যাগে থাকার খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। দীপু আর ফাহিম বসে বসে গল্প করছে আর বেশ করছে বুঝছে। হঠাৎ পাশের রুম থেকে একটা করুণ সুরে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। ফাহিম আর দীপু প্রথমেই না শোনার ভান করে থাকলেও পরে যখন কান্নাকাটির সুরটা বড় হতে থাকে তখন জারিন জেগে উঠে সবাই মিলে কান্নার সুরটা ভালো করে পরখ করতে থাকে। মনে হচ্ছে পাশের রুমে কেউ বসে বসে কাঁদছে। তিনজন মিলে আস্তে আস্তে রুমের পাশের দিকে পা বাড়ায় এবং অন্ধকার রাত, মোমেনা ফ্ল্যাশ লাইটটাই আলো দিচ্ছে। পাশের রুমে যেতে সবাই চমকে ওঠে। একটা আতা ভাঙা চেয়ারে বাঁধা অবস্থায় আছে ঈশান, আশেপাশে কেউ নেই। একটু আগে সবাই রুমটা দেখছিল, তখন এই রুমে কেউ ছিল না, কিন্তু হঠাৎ এই রুমে ঈশান এলো কি করে? তা বাঁধা অবস্থায় এত কিছু ভাবার সময় নেই কারো। ফাহিম আর দীপু দুজন মিলে ঈশানকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানকে বেশ ক্লান্ত লাগছে, ব্যাগ থেকে বিস্কিট পানি বের করে ঈশানকে খেতে দেয় জারিন। কিছুক্ষণ পর কিছুটা স্বাভাবিক হয় ঈশান। ফাহিম জারিন আর দীপুকে দেখে অবাক হয় ঈশান, হঠাৎ করে সে প্রশ্ন করে বসে, তোমরা এখানে এলে কিভাবে? ঈশানের এরকম প্রশ্নে অনেকটা ফেঁপা জাকা লেগে যায় ফাহিম জারিন আর দীপুর। ঈশান কি মনে এসব, সে তো তাদের এখানে নিয়ে এসেছিল। ঈশানের শারীরিক অবস্থার কথা ভেবে বাকিরা তাকে আর কোন প্রশ্ন করে না, তাকে ঘুমিয়ে যেতে বলে সবাই এবং রুমের দরজা লাগিয়ে ফাহিম ও ঘুমিয়ে যাবার জন্য গা এগিয়ে ফেলে। ঠিক তখনই দরজায় কেউ একজন ঠক 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 করতে থাকে। ঈশান ঘুমিয়ে গিয়েছে হয়তো, জারিন ফাহিম আর দীপু জেগে আছে। দরজার ঠকঠকানির শব্দ শুনে ফাহিম দরজা খুলতে যায়। ঠিক তখন দীপু দরজা খোলার জন্য নিষেধ করে দেয়, কারণ বাহিরে কে সেটা না জেনে দরজা খুলে যে কোনো অঘটন করতে পারে। দীপু বিছানা থেকে আওয়াজ দেয়, কে ওখানে? রুমের বাইরে থেকে আওয়াজ আসে, আমি ঈশান, দরজা খুল ফাহিম। ঈশানের কণ্ঠ শুনে ফাহিম দরজা খুলে দেয়। পেছন থেকে দীপু বাধা দিতে চাইলেও ফাহিম এর আগে দরজা খুলে ফেলে। ফাহিম দরজা খুলতেই ভেতরে আসে ঈশান, তারপর ফাহিম দরজা লাগিয়ে বিছানায় চলে আসে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফাহিম জারিন আর দীপু তিনজনই একসাথে চিৎকার দিয়ে ওঠে, একই রুমে দুটো ঈশান কিভাবে এলো? ঈশান তো বিছানায় শুয়ে আছে, তাহলে এই মাত্র কোন ঈশান এলো? এটা কোন ঈশান? সে যদি ঈশান হয় তাহলে ঘুমিয়ে আছে, এটা কি? একসাথে দুটো ঈশান একসাথে কিভাবে দুটো ঈশান হতে পারে? এবং একসাথে দুটো ঈশানকে দেখে সবার মাথা ঘুরছে, সকলে বেশ হতভম্ব হয়ে যায়, সে সাথে বেশ ভয় পাওয়া শুরু করে দিল। দীপু দুটো ঈশানকে দেখে বেহুশ হয়ে গেছে। ততক্ষণে ঘুমন্ত ঈশান জেগে উঠেছে, তার সামনে আরেকটা ঈশানকে দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। ফাহিম জারেন দীপু সবাই বেশ ঘাবড়ে গিয়েছে, আসল ঈশান কোনটা? যে এই মাত্র রুমে এলো, নাকি রুমে আগে থেকে যে ঘুমিয়েছিল? কারো মুখে কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, সবাই চুপচাপ হয়ে আছে। সবার নিরাপত্তা ভেঙে বাইরে থেকে আসা ঈশান সবার আগে কথা বলা শুরু করল। সে বলল, আমি আসল ঈশান নই, আমি শুধু দেখতে ঈশানের মতো, কথা বলি ঈশানের মতো, কিন্তু আমি ঈশান নই। তোমাদের বন্ধু ঈশানকে বাঁচানোর জন্য আমাকে ওর রূপ নিয়ে পাঠিয়েছে বলে বেশ জোরে জোরে স্বস্তির নিঃশ্বাস নেয় আগন্তুক ঈশান। ফাহিমের ভয় আরো কিছুটা কমল, তবে ব্যাপারটা তাদের মধ্যে কেমন জানি অবাক এবং অন্যরকম লাগছিল। ঈশানকে বাঁচাতে হবে কেন? ঈশানের আবার কি হয়েছিল? যখন ঈশান তার মামা বাড়িতে ছিল তখন সে খুব ভালো দিন কাটাচ্ছিল, মামা তো ভাই বোনদের সাথে তাদের প্রতিটা দিন খুব ভালোভাবে কাটছিল। বিকেলে খেলাধুলার জন্য তাদের প্রায় গ্রামে যেতে হতো এবং বাকিদের সাথে খেলাধুলা করত। একদিন খেলার মাঠে যখন তারা খেলছিল তখন মাঠের পাশে একটা হলুদ পাখি অর্ধমৃত অবস্থায় দেখা গেল। ঈশানের মামা তো ভাইয়ের পাখিটি জবাই করতে চাইলে তাদের মতো পাখিটি যখন মরে যাচ্ছে তখন জবাই করলে কষ্ট খাওয়া যাবে অন্তত, কিন্তু ঈশান পাখিটিকে জবাই করতে দেয়নি। সে নিজে পাখিটিকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। কিছুদিনের মধ্যে পাখিটি ভালো হয়ে যায়। ঈশান পাখিটিকে তার মামা তো ভাইয়ের রুমে রাখত। হঠাৎ সে একদিন এসে পাখিটিকে নেয়, তবে রুমে একজন অতি সুন্দরী মেয়ে বসে আছে। প্রথম ঈশান খুব অবাক হয়ে যায়, পরে স্বাভাবিক ভাবে প্রশ্ন করল, আপনি কি এই রুমে একটা হলুদ পাখি দেখেছেন? ঈশানের কথায় মেয়েটি উত্তর দেয়, আমি সেই হলুদ পাখি, আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে বাঁচানোর জন্য অনেক থ্যাংকস। মেয়েটার কথায় ঈশান বেশ অবাক হয়ে গেল, প্রথমে ফার্স্ট নামে মনে করলেও পরে যখন ঈশানের মামাতো ভাই তার রুমে আসছিল ঠিক তখন মেয়েটি আবার হলুদ পাখিতে পরিণত হয়ে যায়। চোখের সামনে এরকম অদ্ভুত দৃশ্য দেখে ঈশানের মাথা ঘুরছিল। তবে ঈশানের মামাতো ভাই আরেকটা নতুন খবর নিয়ে এসেছিল, তাদের বাড়িতে নাকি আরেকটা হলুদ পাখি দেখা গেছে, ছাদেই আছে সেই পাখিটা। ঈশান সাথে সাথে পাখিটাকে দেখেই ছাদে চলে যায়। ছাদে কোনো পাখি দেখতে পায় না ঈশান, তবে ছাদের এক কোণে একজন সুদর্শন ছেলে বসে থাকতে দেখা যায়। সেই ছেলেটাকে আগে কোথাও দেখেনি, এই প্রথম দেখছে। ঈশান ছেলেটিকে প্রশ্ন করে, ভাইয়া আপনি কি এখানে কোনো হলুদ পাখি দেখেছেন? রুমে বসে থাকা মেয়েটির মতো করে ছেলেটি উত্তর দিল, আমি সে হলুদ পাখি। সেটি কথা শুনে ঈশানের মাথা ঘুরতে থাকে, সেটি ঈশানের দিকে তাকিয়ে আছে এবং ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসতে থাকে। তার কাছে এসে আলতো করে ঈশানের মাথা ছুঁয়ে দেয়, সাথে সাথে ঈশানের মাথা ধরা রীতিমতো কমে যায়। এবার ছেলেটা ঈশানকে পুরো কাহিনীটা খুলে বলে, সে নিজে একটা হলুদ পাখি এবং রুমে যে হলুদ পাখিটি আছে সেই পাখিটা হচ্ছে তার প্রেমিকা। তারা স্বাভাবিক মানুষ নয়, অনেকটা মানুষের কাল্পনিক অর্থাৎ রূপকথার দেশে মানুষের মতো। তারা দুজনেই তাদের নিজেদের স্বজাতির কাছে পালিয়ে এসেছে বিয়ে করার জন্য, কিন্তু এখানেও তাদের স্বজাতি পিছু নিয়েছে এবং মেয়ে হলুদ পাখিটি মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু ঈশান তাকে বাঁচিয়ে রেখেছে। ঈশান ছেলে হলুদ পাখিটির কথা বেশ অবাক হয়। সে জানত যে প্রথম ভালোবাসা, পালিয়ে বিয়ে করা এগুলো শুধু পৃথিবীতে ঘটে, কিন্তু এখন দেখছে এগুলো রূপকথার রাজ্যেও ঘটে। নিজের অজান্তে হেসে ফেলল ঈশান। তার হাসিতে ছেলে পাখিটা একটু দুঃখ পেয়েছে হয়তো, তবে বেচা কিছুই বলেনি। ঈশান ছাদ থেকে নেমে এসে মামাতো ভাইয়ের রুম থেকে মেয়ে হলুদ পাখিটা নিয়ে ছাদে চলে আসে। ছাদে এসে হলুদ পাখি দুটোকে ছেড়ে দেয় সে। পাখি দুটো অনেক দিন পরে হয়তো একে অপরকে দেখছে, তাই তারাও বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পাখি দুটো একসাথে মানুষের রূপে ফিরে আসে এবং ঈশানকে ধন্যবাদ জানিয়ে দুজনে বিদায় নেয়। তার সাথে কি হচ্ছে এসব, নাকি এসব স্বপ্ন দেখছে অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের হাতে চিমটি কাটে ঈশান? না, যা হচ্ছে সবকিছুই বাস্তবে হচ্ছে, তবু কেন জানি ঈশানের বারবার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। মামাতো ভাই বোনদের সাথে গল্প করছে, একটা সুন্দর স্বপ্ন এবং সুন্দর সকালের আশা নিয়ে রাতে ঘুমাতে যায় ঈশান। কিন্তু পরের দিন সকালে সে নিজেকে অন্য কোথাও আবিষ্কার করলো, সে তার মামা বাড়িতে নেই, তার আশেপাশে কোথাও কোনো মানুষজন নেই। বেশ ভয় পেয়ে গেল ঈশান। একটা ছোট্ট রুমে সে বাঁধা অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই ঈশানের সামনে আসা একটা হলুদ পাখি আস্তে আস্তে সেই পাখিটি একটা মানুষে রূপান্তরিত হয়ে যায়। ঈশান চিনতে পারে এটাই সেই ছেলে পাখিটা যেটা গতদিন ছাদে ছিল। সে এসে ঈশানকে বলে দেয় ঈশানের মাঠ থেকে সে পাখিটা বাঁচানোর অপরাধে তাদের রাজ্যের বাকিরা ঈশানকে তুলে নিয়ে আসেছে। এখন তারা ঈশানকে শাস্তি দেবে, আর এই শাস্তিটা হবে বেশ ভয়ঙ্কর। তবে এর থেকে মুক্তির কোন রাস্তা নেই। হলুদ পাখি দুটো এখানে তাকে কোনো সাহায্য করতে পারবে না, তবে কোনো মানুষ ছাড়া তাকে কেউ সাহায্য করতে পারবে না। ঈশানের অনেক বন্ধু আছে, তবে তারা তাকে সাহায্যের জন্য এখানে আসবে কিভাবে? হলুদ পাখিটা ঈশানকে শুধু বন্ধুর নাম বলার জন্য বলে, বন্ধুদের এখানে নিয়ে আসার দায়িত্ব হলুদ পাখিজের। ঈশান সাথে সাথে ফাহিম, জারিন আর দীপুর নাম বলে দেয়। এরপরে ঈশানের সাথে কি হয়েছিল এর কিছুই জানে না সে। এতটুকু বলে ঈশান থেমে যায়। ফাহিম, জারিন আর দীপুর কাছে ব্যাপারটা বেশ খটকা লাগছিল, তাদের বিশ্বাস হয় না ব্যাপারটা। কিন্তু আগন্তুক ঈশান জানায় যে সেই ছেলে হলুদ পাখি এবং সেই ঈশান সেজে তাদের এখানে নিয়ে এসেছে বলেই তাদের সাথে এই হলুদ পাখিটি রূপান্তরিত হয়ে যায়। ততক্ষণে বাইরে থাকা হলুদ পাখিটাও রুমে চলে আসে। একসঙ্গে দুটো হলুদ পাখি দেখে পুরো ব্যাপারটা ফাহিম, জারিন আর দীপুর বিশ্বাস হয়। তাছাড়া সেদিন নকল ঈশানকে গড়তে পড়া থেকে হলুদ পাখিটাই বাঁচিয়েছিল, কারণ এই নকল ঈশানই ছিল তার প্রেমিক ছেলে হলুদ পাখি। সে সাথে রাজকীয় খাবারগুলোর রহস্য সবাই বুঝতে পারে। তবে হলুদ পাখি দুটো জানায় এখানে তারা সকলে খুব সহজে এসে গেছে ঠিকই, কিন্তু কেউ ফিরে যেতে পারবে না এবং ফিরে যাওয়ার জন্য তারাও ফাহিমের কোনো সাহায্য করতে পারবে না। যা করার নিজেদেরই করতে হবে বলে হলুদ পাখি দুটো চলে যায় এবং তাদেরকে স্মরণ করলে তারা আসবে বলে আশ্বাস দিয়ে যায়। পাখি দুটো চলে গেলে ফাহিম, জারিন আর দীপু মিলে ঈশানের ওপরে বেশ রাগ হয়ে যায়। এই পৃথিবীতে আর কোনো নাম নেই যে তাদের নাম বলতে হলো? দীপু স্টেশন মাস্টারের সেই কথা মনে পড়ে যায়, এখানে অনেকেই আসে কিন্তু কেউ ফিরে যায় না। চার বন্ধু ভেবে পায় না এখন কোথায় আছে, তাছাড়া ঈশানের হলুদ পাখির রহস্যটাই বাকি। তবে এখন এখান থেকে বের হয়ে যাওয়াটাই তাদের মূল লক্ষ্য। হলুদ পাখি দুটো চলে যাওয়ার পরে ফাহিম, জারিন, ঈশান, দীপুর সবাই ঘুমিয়ে যায়। সকলের ঘুম চলে আসলেও ফাহিম ঘুমায় না, শুয়ে শুয়ে চিন্তা করছে সে তাদের সাথে এসব কি হচ্ছে, কেমন জানি খুলাটে হয়ে যাচ্ছে ব্যাপারটা। ঈশানের প্রতি বেশ রাগ হয় তার। ঈশানের পাখি প্রেমের জন্য আজ এই অবস্থা তাদের। এসব ভাবতে ভাবতে ফাহিম ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে সকলে একটা নতুন দিনের জন্য তৈরি করে নেয় নিজেদেরকে। না জানি নতুন দিনে তাদের সাথে কি হতে চলেছে। ঘুম থেকে উঠে ঈশানের বেশ ক্ষুধা পেয়ে যায়। কয়েকদিন থেকে সে কিছুই খায়নি। তাছাড়া সেদিনের পর থেকে তার সাথে কি কি হয়েছে তাও সে বলতে পারছে না। মার থেকে বেরিয়ে সকলের খাবারে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো খাবার পেল না। এখানে খাবার কিছু নেই, এই এলাকার মানুষরা কি খেয়ে বেঁচে আছে? ঈশানের এই কথাটা শুনে সবাই ভাবতে থাকলো, আসলে তো এই এলাকায় কোনো মানুষ কি বেঁচে নেই নাকি, আর মানুষগুলো কি খেয়ে বেঁচে আছে? এখানে কোন মানুষ থাকলে তো বাঁচবে। জানলেন এই কথায় সবাই উপলব্ধি করতে পারে এখানে তারা ছাড়া আর কোনো মানুষ নেই। সবাই স্বাভাবিক ভাবে নিলেও দীপু ব্যাপারটা স্বাভাবিক নিতে পারেনি। এখানে তারা ছাড়া আর কোনো মানুষ নেই, তাহলে এখানে কারা থাকে? আত্মা নাকি প্রেতাত্মা, নাকি তারা নিজেরাই মানুষ নয়? দীপুর এসব চিন্তা ভাবনা শুনে বাকি সবাই বিপদের মধ্যেও হেসে ওঠে। মাঝে মধ্যে দীপু এত আজগুবি চিন্তা করে বাকি সবাই না হেসে পারে না। তার সব চিন্তাগুলো আজব, এতে কান দেবার মতো সবার বাকিদের সময় থাকে না। এখন সকালের প্রচুর খিদে লেগেছে, কোথাও খাবার না পেয়ে কি করতে হবে এটাও সবাই ভুলে গেছে। তবে ফাহিমের গত রাতের কথা স্পষ্ট মনে আছে। হলুদ পাখিগুলো বলেছিল কোন সমস্যায় পড়লে তাদের স্মরণ করতে এবং সাথে সাথে তারা সেখানে চলে আসবে। বেশি কিছু না ভেবে ফাহিম মনে মনে হলুদ পাখি দুটোকে ডাকার চেষ্টা করে। সবাইকে অবাক করে দিয়ে তাদের সামনে পাখি দুটো হাজির হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা তাদের রূপ পরিবর্তন করে মানুষের রূপে চলে আসে। ফাহিম খাবার চাইলে কিছুক্ষণের মধ্যেই ছেলে হলুদ পাখিটা অনেকগুলো খাবার নিয়ে আসে। কোথা থেকে যেন নিয়ে আসছে জানতে চাইলে সে বলে এটা তাদের রাজ্য, তারা যা খেতে চায় তাই পেয়ে যায়। ফাহিমের মনে একটু আক্ষেপ জাগে, আহারে আমাদের পৃথিবীতে যদি এভাবে কোনো খাবার পাওয়া যেত তবে কতই না ভালো হতো। যা হোক এসব চিন্তা না করে খেতে মন দেয় সে। কিছুক্ষণের মধ্যেই পাখিগুলো চলে যায়, তবে যাওয়ার আগে এখান থেকে বের হয়ে যাওয়ার একটা ক্লু দিয়ে যায়। এই এলাকায় একটা বিশাল দৈত্য থাকে, একমাত্র সে এখান থেকে বের হতে পারবে তোমাদেরকে নিয়ে, কারণ সে ছাড়া এখান থেকে বের হবার মতো রাস্তা কারো জানা নেই। এমনকি আমরা হলুদ পাখিরাও এখান থেকে বের হতে পারছি না, কিন্তু আমাদের সেখানে আসার রাস্তা দেখিয়েছিল, যাবার রাস্তা নেই। সে নিজেই আমাদের পৃথিবীতে নিয়ে গিয়েছিল, তবে সাবধান, দুটোটি ভয়ঙ্কর কিন্তু বোকা টাইপের। কথাগুলো বলেই হলুদ পাখি দুটো চলে যায়। পাখি দুটো চলে যাবার পর সবাই রুম ফিরে আসে এবং রুমে এসে গত দিনের মতো আজকের বিছানা প্রচুর রক্ত পাওয়া যায়। বিছানার পাশে একটা বড় সড় হলুদ পাখি দেখতে পাওয়া যায়। পাখিটি জীবিত নাকি মৃত সেটাও দূর থেকে বোঝা যাচ্ছে না, তবে পাখিটা মাথা নিচু করে আছে। পাশে গিয়ে ফাহিম যখন পাখিটিকে স্পর্শ করলো তখন সাথে সাথে পাখিটি মাটিতে লুটিয়ে পড়লো। পাখিটি মৃত বলে ফাহিম সহ বাকি সবাই চিৎকার করে দিয়ে ওঠে। এটা ওই হলুদ পাখিটা এবং পাখি দুটোর মধ্যে একটা পাখি নয় তো। ফাহিমরা কিছুই বুঝতে পারছে না। তারা কোনো মতো পাখিটিকে বাইরে নিয়ে এসে মাটিতে পুঁতে ফেললো। কোনো কিছু না ভেবে ফাহিম, জারিনী, ঈশান, দীপুর সময় বাড়িটিকে বের হলো। আর কোথায় যাবে তারা এর কিছু জানা নেই তাদের। তবে তাদের এখন দৈত্যটাকে খুঁজে বের করতে হবে, কারণ একমাত্র এই দৈত্যটি তাদের এখান থেকে বেরোতে সাহায্য করবে। পুরো এলাকাটা খুঁজেও সেই দৈত্যটাকে পাওয়া যায়নি, এমনকি কোনো প্রাণীও পাওয়া যায়নি। ফাহিমের মাথায় অন্য কিছু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, আমরা কি স্টেশনে নেমেছিলাম? ওই স্টেশনে থেমে গেলে কেমন হয় এবং স্টেশনে গেলে কেমন হয়? তার মুখ থেকে কথাটা বার হবার পর দীপু লুফে নিল, কেমন হবে মানে, এটাই তো অনেক ভালো আইডিয়া বলে বাকিদের নিয়ে সে পেছনের দিকে হাঁটা শুরু করলো। এই সময় আশেপাশে কোনো প্রাণীর দেখা নেই, তারা মাত্র চারজন, তাই বাধ্য হয়ে সকলে দীপুর পিছু পিছু হাঁটতে শুরু করলো। কিন্তু অবাক করার বিষয়, পিছনে পিছনে তারা কোনো বাড়িঘর, কুঠির, এমনকি রেল স্টেশন কিছুই পেল না। সবার মনে একটা অন্যরকম ভয় কাজ করছে। বারবার খুঁজেও কোনো বাড়িঘর, কুঠির, রেল স্টেশন কিছুই পাওয়া গেল না। সবাই বেশ হতাশ হয়ে গেল। জানি না কেমন জানি মনে হচ্ছে তারা কেবল ছোট আটা গোলাকার এলাকার মধ্যে বারবার কুপাক খাচ্ছে। এত ঘোরানোর পরেও তারা কেমন জানি বারবার একই জায়গায় ফিরে আসছে, তাও পূর্বের কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। ফাহিমের মনের ভেতরে ভয়ের জন্ম নিতে শুরু করলো, কিন্তু কোনো কিছু না ভেবে সে হলুদ পাখিদের স্মরণ করতে শুরু করলো। সাথে তারা হাজির হয়ে গেল। একসাথে দুজনকে দেখে ফাহিম নিশ্চিত হয় যে ওই মৃত হলুদ পাখি তাদের কেউ না। পাখিদের কাছে পূর্বের সবকিছু খুঁজে না পাওয়ার কারণ জানতে চাইলে তারা বলে দেয় এটা পৃথিবী না, এখানে যা দেখা যায় তা অনেক সময় দ্বিতীয়বার দেখা যায় না, শুধুমাত্র প্রাণীগুলো ছাড়া। এতটুকু বলেই তারা আবারও চলে যায়। ফাহিম, জারিন, ঈশান আর দীপু মনের ভেতরে এক সন্দেহের জন্ম নেয়। কেমন আজব দেশ, এখানে তাদের সাথে আজব আজব ব্যাপার ঘটে চলেছে, তাদের কারো মাথায় কিছু ঢুকছে না। তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এখানে আসলে তাদের কি করতে হবে কোনো কিছু বুঝতে পেরে সবাই সেদিকে সেই দৌতটিকে খুঁজতে পা বাড়ায়। কিন্তু এবারও অনেক খোঁজাখুঁজির পর কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না, এমনকি মশা মাছও খুঁজে পাওয়া গেল না। দীপু ভাবতে লাগলো, অবাক করার বিষয় এখানে তারা পাখিদের ছাড়া কোনো প্রাণী নেই। ভাবতে বারবার অবাক হয়ে গেল, তবে হাঁটা থামায়নি। তার সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল কয়েক ঘন্টা থেকে হঠাৎ সামনে বড় সড় একটা খাদ দেখা যাচ্ছিল। কাছে যেতে বুঝা গেল যে খাদটা বেশ গভীর, এরকম কুয়ার মতো, আর ভেতর থেকে আজব আজব আওয়াজ আসছে। সকলে বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা আটকা পড়ে আছে। তবে আটকা পড়েছে এটা ভাবার আগে সকলে বেশ খুশি, কারণ তারা ছাড়াও এখানে আরেকটা প্রাণের খোঁজ পাওয়া গেল। আর খাদ থেকে ওই প্রাণীটিকে বাঁচানোর জন্য সবাই মরিয়া হয়ে ওঠে। ব্যাগে থাকা কয়েকটা লম্বা রশি বের করে ফাহিম। কোনো একদিন কলেজ থেকে বাসায় আসার সময় কাপড় শুকানোর জন্য কিনেছিল, কিন্তু ব্যাগ থেকে বের করা হয়নি। রশিটি খাদের নিচে চলে যায় এবং জোরে রশিটা ধরার জন্য আওয়াজ দিয়ে কিছুক্ষণ পর সবাই রশিটিকে নিয়ে টানতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে রশি ধরে উপরে উঠে আসে আজব একটা প্রাণী, যার নাক মুখ চোখ কিছুই নেই। এই অদ্ভুত প্রাণীটির চেহারা ধীরে ধীরে পরিবর্তন হয়ে নাক মুখ চোখ সবকিছুই বাইরে বেরিয়ে আসছে। কি হচ্ছে কেউ কিছু বুঝে উঠতে পারছে না। কিছুক্ষণের মধ্যে প্রাণীটা একটা বড় সড় দৈত্যতে রূপান্তরিত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এটা আরো বড় হতে শুরু করলো। একটা সময় দৈত্য বিশাল একটা রূপ নিল, মনে হচ্ছে যেন পুরো একটা ট্রাম জুড়ে দাঁড়িয়ে আছে দৈত্যটি। সকলের সামনে প্রশ্ন একটা, হলুদ পাখিরা যে দৈত্যের কথা বলেছিল এটাই কি সেই দৈত্য? কোনো কিছু ভাবার আগেই সবার একটা ঝোপের আড়ালে রুকে যায়। তবে বাকি ঝোপের আড়ালে ঢুকে থাকার পরেও দীপু লুকাতে পারে না, সেই দৈত্যটির পেছনে দাঁড়িয়ে ছিল। এবং দৈত্যটির পেছনে ফিরতে দীপু দেখে ফেলে দৈত্যটির বিশাল চেহারা নাক মুখ দেখে দীপু সেখানে বেহোশ হয়ে যায়। আস্তে আস্তে করে দৈত্যটি দীপুর কাছে আসলো এবং তার কাছে গিয়ে কিছুক্ষণের জন্য কি জানি ভাবলো, তারপর সেখান থেকে চলে গেল। বাকিরা ঝোপের আড়াল থেকে বের হয়ে দীপুর কাছে চলে আসে। কিছুক্ষণ পর দীপুর মুখে পানি ছিটানোর পর তারা জ্ঞান ফিরে আসে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। আর তাছাড়া যেখানে খাত ছিল সেখানে এখন কিছুই নেই, সবকিছু মুহূর্তের মধ্যেই সমতল হয়ে গেছে। বাকিরা দীপুকে নিয়ে সামনের দিকে চলতে থাকে। তবে ভালোই হয়েছে দীপু কিছু মনে করতে পারছে না, তা না হলে আরো কত কিনা প্রশ্ন করত। দৈত্যটি যেদিকে চলে গিয়েছে ফাহিম, জারিন, ঈশান, দীপুরাও সেদিকে যেতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পরেই বেশ বড় সড় একটা গুহা দেখতে পেল। ফাহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, এটা নিশ্চয়ই দৈত্যটার গুহা, দৈত্যটা নিশ্চয়ই এখানে থাকে, তা না হলে এত বড় গুহা কিসের জন্য? কিছুক্ষণের মধ্যে সেখান থেকে বিকট একটা আওয়াজ পাওয়া গেল। সকলের কান ফেটে যাওয়ার মতো অবস্থা হলো, কি করবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সবার একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। ঠিক তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে সেই দৈত্যটা, তার পুরো শরীর যেন রক্তে মাখামাখি। দীপু এটা দেখে বেশ শব্দ করে বলে দেয়, আরে এটা তো সেই দৈত্যটা। দীপুর মুখ থেকে কথাটা বের হবার আগে ফাহিম তার মুখ চেপে ধরে। দীপুর আওয়াজটা বেশি দূরে যায়নি, তার আগে সবাইকে থামিয়ে দিয়েছে। দূতটি এবার বাহিরে এসে হাত দিয়ে মাটিতে বেশ বড় একটা বৃত্ত আঁকলো, সাথে সাথে সেখানে একটা খাত তৈরি হয়ে গেল। সে খুব যত্ন করে হাতে মুখে পুরো শরীরে থাকা রক্তগুলো খাতে পানিতে ধুয়ে গেল এবং মুখটা দ্বিতীয়বার ধুতে যাবে এমন সময় একটা অঘটন ঘটল। বিশাল আকার দৈত্যটা পা পিছলে আবারও খাদে পড়ে গেল। পূর্বের মতো করে এবারও খাদের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। নিজের চোখের সামনে একটা বিশাল দৈত্যের পতন দেখে সবাই বেশ অবাক হয়ে গেল। তাদের কি করতে হবে কিছুই বুঝতে পারছে না কেউ। তবে সবাই এটা জানে যে এখান থেকে বের হয়ে আসতে হলে তাদের অবশ্যই দৈত্যটাকে বাঁচাতে হবে, কারণ দৈত্য ছাড়া আর কেউ তাদের এখানে আসতে সাহায্য করবে না। তবে ফাইমের মাথায় এখন প্রশ্ন ঘুরপাক করছে, এত বড় দৈত্য তারা টেনে তুলবে কিভাবে? আগের বার না হয় দৈত্যটাকে ছোট আকৃতি ছিল, তাই টেনেও তোলা সহজ ছিল। যা ফাইমের সন্দেহ, কেউ কান না দিয়ে আগের রশিটা খাদের মধ্যে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে রশির ভাবটা অনুভব করল। ফাহিম, জারিন, ঈশান আর দীপু সবাই মিলে কোন রকমের টানতে টানতে দৈত্যটাকে উপরে তুলল। অবাক করার বিষয় হচ্ছে, তারা যখন দৈত্যটাকে টেনে তুলেছিল তখন কোনো কষ্টই হচ্ছিল না। রশিটি উপরে আসাতেই দেখা যায় রশিটির শেষ পর্যন্ত একটা হলুদ পাখি আঁকড়ে ধরেছে। কারো বুঝতে অসুবিধা হলো না যে এই পাখিটাই দৈত্য, হয়তো সে তার রূপ বদলে ফেলেছে। কিন্তু দীপুর মাথায় অন্য কিছু গুরবাং কাঁদছিল। আচ্ছা, দৈত্যটা পাখির রূপ নিলে তো খাত থেকে উড়ে আসতে পারত, কিন্তু সেটা করল না কেন? এই প্রশ্নের কোন জবাব নেই কারো কাছে। সবাই এটাই জানে দৈত্যটা যতটা বিশাল ততটা পোকা। পূর্বের মতো করে দৈত্যটির রূপ বদলাতে শুরু করলো। ফাহিম, জারিন, ঈশান সবাই দৈত্যের রূপ বদলানো দেখছে, কিন্তু ফাহিম আর ঈশানের হাত দীপুর চোখে দেয়া, কারণ দৈত্যটির আসল রূপ দেখলে দীপু আবার ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, তারপর থেকে আবার আরেক ঘটনা হয়ে যাবে। ততক্ষণে দৈত্যটি হলুদ পাখির রূপ নিয়ে তাদের পুরনো রূপে ফিরে এসেছে। তাদের দেখে দৈত্যটির মুখে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ পেল। অনেক টেবিলে রেখে ভোজন সময় চেয়ারে বসা ব্যক্তির মুখের ভাব প্রকাশ হয় দৈত্যটির মুখে, এবং ফাহিম, জারিন, ঈশান আর দীপু সময় বেশ ঘাবড়ে গেল। দৈত্যটি তাদের সামনে আস্তে আস্তে গিয়ে এগোল এবং ততক্ষণে ভয়ে দীপুর চোখ থেকে ফাহিম আর ঈশানের হাত ছুড়িয়ে গেছে। চোখ খুলতে সামনে লোভাতুর দৈত্যের চাহনি দেখে আগের বারের মতো সবাই এবারও দীপু বেহোশ হয়ে গেল। বাকিরা ততক্ষণে অনেকটা দূরে সরে গেছে। দীপুর অবস্থা দেখে দৈত্যটির ভাবভঙ্গি পরিবর্তন হতে শুরু করল। এবার তার মুখে সরল একটা ভাব চলে আসলো। লোভাতুর দৃষ্টি মুছে গিয়েছে তার মুখ থেকে এবং দীপুর মুখে খাত থেকে পানি এনে ছিটিয়ে দেয়। ততক্ষণে দীপুর জ্ঞান ফিরে আসে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, দীপুর জ্ঞান ফেরার আগে দৈত্যটি তার চেহারা বদলে ফেলে। কিছুক্ষণের মধ্যে দৈত্যটি একটি সুদর্শন যুবকে রূপান্তরিত হয়ে যায় এবং দীপুর সাথে আর কোনো কথা বলতে থাকে। বাকিরা দূর থেকে সেটা দেখতে থাকে কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে ফাহিম, জারিন আর ঈশানকে ডাক দেয় দীপু এবং সকলে চলে আসে যুবক রূপে সেই দৈত্যের কাছে। সকলে আসার আগেই দীপু তাদের কাহিনীটা যুবককে বলে দেয়। ততক্ষণ সবাই তার কাছে আসে। যুবকটি একটা মুচকি হাসি দেয় এবং বললো, তাহলে তোমরাও এই রাজ্যে এসে ফেসে গেছো। এখানে যে কেউ আসে সচরাচর কেউ ফিরে যায় না, সবাইকে আমি খেয়ে নি, বুঝলে? সবাইকে আমি একরকম পরীক্ষায় ফেলে দিই। আমি নিজেই খাদে পড়ে গিয়েছি, সাহায্য চাই, আর শুনো থেকে আমাকে বাঁচাতে আসেনি, তাই আমি নিজেই খাদ থেকে উঠে সবাইকে খেয়ে ফেলি। কিন্তু তোমরা আমাকে দুবার বাঁচিয়েছো, তাই তোমাদের খেতে আমার কেন জানি ইচ্ছে করছে না। আর এই বেহুশ হয়ে যাওয়া ছেলেটা বেশ অসাধারণ, আমি তোমাদের পৃথিবীতে পৌঁছে দেব। এতটুকু বলেই সেই মানুষটা কোথায় যেন সান্ত্বনা দিল। কিন্তু ঈশানের মনে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে, তাহলে হলুদ পাখি দুটোর কি হবে? তাদের কেউ আমাদের পৃথিবীতে নিয়ে যাবে যেন আর কেউ তাদের জানাতে না পারে। ঈশানের কথা শুনে দৈত্যরা হেসে ওঠে, যেখানে নিজেদের জীবন বাঁচাতে পারছো না সেখানে পাখিদের বাঁচাবে চিন্তা করছো, এত উদারতা? জারিন, দীপু, ফাহিম আর ঈশানের কথায় সে রাজি হয়ে যায়। পাখি দুটো তাদের পৃথিবীতে পৌঁছে দেয়। পরদিন সকালে সবার ঘুম ভাঙে এবং ঈশানের রুমে খুব ভাঙে। ফাহিম, দীপু, ঈশান সোফায় টেবিলে শুয়ে আছে, জারিন বিছানা আরাম করে ঘুমাচ্ছে। আন্টির ডাকে সবার ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে দরজা খুলে ঈশান। আন্টি ভেতরে আসতেই বেশ অবাক হয়ে যায়। ঈশানের রুমে ফাহিম, জারিন, দীপু কিভাবে এলো, তার মাথা ঘুরছে। ঈশান ততক্ষণে আন্টিকে সারপ্রাইজ সারপ্রাইজ বলে চমক দেয়, সাথে সাথে বাকিরাও সারপ্রাইজ বলে চিন্নাচিনি করলো। এত চিৎকার বেশিক্ষণ টিকতে পারল না। আন্টি কিছুক্ষণ পরে তিনি সবার জন্য নাস্তা করে আনেন। আন্টি হাতের পাহাড়ে নাস্তা দেখে ফাহিম, দীপু আর জানেনের হলুদ পাখি রাজ্যের খাবারের কথা মনে পড়ে যায়। সাথে সাথে সবাই ছাদের দিকে তোরতে, সাথে উঠতে দেখা যায় আম গাছের লম্বা টানে দুটো হলুদ পাখি তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের অদ্ভুত ভ্রমণের সবাই অবাক হয়ে যায়, তাদের সাথে আসলে হয়েছিল নাকি। তবে সবাই ভালো করে জানে এই দুটো হলুদ পাখি তাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। জুফরি ভাই, এই ছিল একটা ঘটনা এবং গল্পটি একদমই রহস্যময় গল্প লেগেছে, তাই ঘটনাটি পাঠিয়ে দিলাম, যদি ভালো লাগে পড়ে শোনাতে পারেন। আমি যেটা বলবো সেটা অনেক বেশি ডার্ক না, অনেক বেশি ভয় না, বাট ইটস কুল স্টোরি। আমি বলবো ইটস গুড স্টোরি এবং একই সাথে বলবো যে ইন্টারেস্টিং, রহস্যময় একটা ঘটনা, বাট ভয়ের না, ভয়ের ঘটনা অন্যরকম। আমরা ভয়ের ঘটনাকে অন্যরকম ভাবে বিশ্লেষণ করি, বাট হ্যাঁ ইনশাল্লাহ এটা একটা রহস্যময় একটা ঘটনা এবং সাসপেন্সিভ একটা স্টোরি। প্রথম থেকে শেষ পর্যন্ত একটা রহস্য ছিল, রহস্য 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 এখনো রহস্য হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল স্টোরি, বাট ইটস এ সাসপেন্স স্টোরি, সাদাতরকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমি আর দেরি করবো না, আমি এখনই চলে যাবো পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভীষণ রকম ভালো লাগবে। চলে যাই ঘটনায়। আয়না শব্দটির সাথে পরিচিত নয় এমন কোন মানুষ আপনি হয়তো কোথাও খুঁজেই পাবেন না। আয়না হলো এমন এক জিনিস যেখানে মানুষ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। আয়নায় সে নিজের চেহারা দেখতে পায়। আর যদি বৈজ্ঞানিক ভাবে প্রকাশ করি তাহলে বলতে হবে আয়না হলো এমন এক মসৃণ তল যেখানে আলোর প্রতিফলনে নিয়ম অনুযায়ী নিয়মিত প্রতিফলন ঘটে। সাধারণত কাচের এক পাশে ধাতুর প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়ে থাকে, কারণ কাচ একটি স্বচ্ছ এবং অনমনীয় বস্তু। কাচের যেদিকে সিলভারিং করা থাকে তার বিপরীত পৃষ্ঠকে দর্পণের পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠ বলা হয়। এটাই তো আয়না জেফ্রি ভাই। কিন্তু এই আয়না যদি আপনার জীবনের বড় একটা অভিশাপের কারণ হয়ে দাঁড়ায় তবে কেমন হবে? অথবা ধরুন আপনি এমন এক আয়না পেয়ে গেলেন যেখানে আপনি আপনার নিজের খারাপ ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং ধীরে ধীরে আপনি বাধ্য হলেন ভাবতে যে এই আয়নার কারণে আপনার আপনার জীবনের এক ভয়ঙ্কর রহস্যের বেড়া জালে আটকে যাচ্ছে এই আয়না আপনাকে তার নতুন জগতে ধীরে ধীরে ঢুকিয়ে নিচ্ছে এবং আপনার জীবনটাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। কেমন হবে ব্যাপারটা? আমি জানি উপরের লেখাগুলো পড়ে ভাবছেন অবিনাশ মুখার্জি কি সব যাতা কথা বলছে, এসবের কোনো ভিত্তি আছে নাকি, তাই না? এটাই তো জেফ্রি ভাই, তাই নয় কি? তবে একটা কথা বলি, তবে আমি অবিনাশ বলতে চাই, আয়না এমন এক জিনিস যেখানে আপনি হয়তোবা নিজের জীবনকে নতুন ভাবে উপলব্ধি করতে পারবেন, নিজের জীবনকে নতুন এক জগতের ভেতরে নতুন করে গড়তে পারবেন। জানি কিছুই বিশ্বাস করছেন না, তবে একটা ঘটনা বলি, যে ঘটনাটা শুনে আপনিও বাধ্য হবেন আর বলবেন এটাও কি সম্ভব। জি হ্যাঁ, এটাও সম্ভব। তবে ঘটনা শুরু করবার আগে প্রতিবারের মতো বলতে চাই, জেফ্রি ভাই আমি আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত, আজ আবারও অনেক অনেক দিন পর ফিরে আসতে চাই প্রেতে, আমার নতুন ঘটনা অভিশপ্ত এক আয়নার ঘটনা নিয়ে। আশা করি ঘটনাটি ভালো লাগবে, আর ভালো লাগবে আপনার সুমধুর ওই কণ্ঠে পড়ে শোনাবেন। আবারও নতুন একটি ঘটনা নিয়ে আজ হাজির হলাম, শুরু করছি ঘটনা। এই ছিল আজকের অবিনাশ মুখার্জির ঘটনার টিজার অংশ। আশা করছি টিজার অংশ শুনে বুঝতে পারছেন ডার্ক কিছু, ভয়ঙ্কর কিছু এবং একই সাথে অভিশপ্ত কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি যেহেতু আজকে একটা টিজার দিয়েই দিলাম, তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আগামী এপিসোডে শুরু হতে যাচ্ছে অবিনাশ মুখার্জি, স্বপ্নের অবিনাশ মুখার্জির ঘটনা, যার ঘটনা দিয়ে শুরু হয়েছিল প্রেতের অভিযাত্রা। এবং ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের আবারও মনে করে দিতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আমি কিন্তু সবগুলো মিউজিক আলহামদুলিল্লাহ রিকভার করতে পেরেছি, এবং যদি বলি সবগুলো মিউজিক নয়, 95% মিউজিক, বাট এ দিয়ে আমার চলে যাবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে শুধুমাত্র চলবে অবিনাশ মুখার্জি, এবং সাথে অবশ্যই থাকবে আরো কিছু ঘটনা। বাট অবিনাশ মুখার্জির আজকে টিজার অংশ দিয়ে দিলাম, এতে করে আপনারা সবাই অ্যাটলিস্ট আর কেউ বলতে পারবেন না যে অবিনাশ মুখার্জির ঘটনা আসছে না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করব না, আমি সরাসরি চলে যাব লাইভ সেশনে। চলুন শুনে আসি আপনাদের কমেন্টগুলো, আপনাদের কমেন্টগুলো ইনশাল্লাহ ব্যক্ত করবো, দারুণ কিছু আড্ডা দেবো। চলুন শুরু করি আজকের এপিসোডের লাইভ এপিসোড, বা লাইভে জয়েন করার যে আড্ডা, আড্ডার অংশ শুরু করি।